শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, আর এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ আমাদের মূল অনুষ্ঠানে রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কর্মসূচি ঘোষণা করতে পারলেন না জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা।
কক্সবাজার থেকে পাঠানো আমাদের প্রতিনিধি মোয়াজ্জম হোসেন শাকিলের প্রতিবেদন।
রয়টার্সের দুই সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার পক্ষে বক্তব্য দেওয়ার মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে অং সান সুচির আর কোন পার্থক্য থাকলো না বলে মন্তব্য করেছেন মুজিবুল্লাহ।
রয়েছে পশ্চিমবঙ্গের কল্যাণী ইউনিভার্সিটির অধ্যাপক শর্মিলা মজুমদারের একটি বিশেষ সাক্ষাৎকার।
শুধু রবীন্দ্রনাথ নন, আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, বঙ্কিমচন্দ্র, বাঙালির শেক্সপিয়ার চর্চার একটা সুদীর্ঘ ইতিহাস আছে।
তবে সবকিছুর আগে রোজকার মতো যথারীতি গোড়াতেই বিশ্ব সংবাদ। আর বিশ্ব সংবাদে আমি সেলিম হোসেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে আঘাত করা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফ্লোরেন্সের আঘাতে এ পর্যন্ত 5 জন মারা গেছে। জাতীয় হ্যারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী ফ্লোরেন্সের কারণে নর্থ এবং সাউথ ক্যারোলাইনায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। 10 লক্ষেরও বেশি ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। নর্থ ক্যারোলাইনা গভর্নর রয় কুপার বলেছেন ফ্লোরেন্স ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে, তবে ঝড়ের গতি কমে একমাত্রার হ্যারিকেনে পরিণত হয়েছে। প্রবল বাতাস এবং বৃষ্টি অব্যাহত রয়েছে। উইলমিংটন পুলিশের তথ্য অনুযায়ী ফ্লোরেন্সের আঘাতে একটি বাড়িতে গাছ পড়ে এক মা ও শিশু নিহত হয়েছে। আরেক নারী মারা গেছে হার্ট অ্যাটাকে। 78 বছর বয়সী এক লোক মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অপর একজন বাতাসের তোড়ে মারা গেছে। প্রবল বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় নর্থ ক্যারোলাইনার বিভিন্ন স্থান থেকে মানুষজন নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ওদিকে টাইফুন মাংখুটের আঘাতে ফিলিপাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ভূমিধসে কাগায়ান প্রদেশে লুজন দ্বীপে 2 জন মারা গেছে। শনিবার ওই প্রদেশের বাগগাঁও শহরে ঘণ্টায় 270 কিলোমিটার গতিবেগে আঘাত করে টাইফুন মাংখুত। প্রবল ঝড়ো বাতাসে ঘরবাড়ির চাল উপড়ে যায়, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে মাংখুত সুপার টাইফুন থেকে দুর্বল হয়ে টাইফুনে পরিণত হলেও তা যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে আঘাতকারী হ্যারিকেন ফ্লোরেন্সের চেয়ে অনেক অনেক শক্তিশালী বলে উল্লেখ করা হয়। মাংখুত সোমবার নাগাদ হংকং এবং দক্ষিণ চীনের কিছু অংশে আঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয় তদন্তে বিশেষ কৌঁসুলি রবার্ট মিউলারকে সহযোগিতা করবার বিষয়ে রাজি হয়েছেন সাবেক ট্রাম্প প্রচারণা ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট। ইউক্রেনের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি এড়াতে ম্যানাফোর্ট এই বিষয়ে সহযোগিতায় রাজি হয়েছেন বলে জানা গেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর প্রচারণার বিষয়ে ঠিক কী তথ্য ম্যানাফোর্ট দিতে পারেন তা এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না। তবে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জুন মাসে ট্রাম্প টাওয়ারে ট্রাম্প প্রচারণা দলের সদস্য এবং রাশিয়ার আইনজীবীর মধ্যে বৈঠকে উপস্থিতদের মধ্যে তিনি একজন ছিলেন, যেখানে তিনি উল্লেখ করেছিলেন তার কাছে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে খাটো করবার মতো তথ্য রয়েছে। গত মাসে ভার্জিনিয়ার এক ফেডারেল আদালতে 8টি অর্থ সম্পর্কিত অপরাধে ম্যানাফোর্টের সাজা হয়, যাতে তার 7 থেকে 10 বছরের জেল হতে পারে। সেগুলোর কোনোটি 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচন বিষয়ক নয়। আফগানিস্তানে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হয়েছে। হেলিকপ্টারটি ফারা প্রদেশের হেরাত থেকে উড্ডয়ন করবার পরই ক্রাশ ল্যান্ডিং করবার সময় বিধ্বস্ত হয়। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নাসির মেহরি বলেন হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়, তালিবান আঘাতে নয়। এএপির খবর অনুযায়ী তালিবান মুখপাত্র জাভিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন তারাই হেলিকপ্টারটি ভূপাতিত করেছেন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গনে নানামুখী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার 15টি ইসলামী দল এবং সংগঠনের সমন্বয়ে ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে একটি নতুন জোট গঠনের কথা ঘোষণা করা হয়েছে। ঢাকা থেকে আমির খসরু রিপোর্ট।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় যত কাছে এগিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গনে নানামুখী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার 15টি ইসলামী দল ও সংগঠনের সমন্বয়ে ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে নতুন একটি জোট গঠনের কথা ঘোষণা করা হয়েছে। ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা এবং ইসলামী ভাবধারার সপক্ষে তারা কাজ করবেন। ইসলামী এই জোট গঠনের আসল কারণ সম্পর্কে জানতে চাইলে নতুন এই জোটের কো চেয়ারপারসন এবং ক্ষমতাসীন 14 দলীয় জোটের শরিক তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব ও বর্তমান সংসদ সদস্য এম এ আওয়াল বলেন, ক্ষমতাসীন দল এবং ১৪ দলকে সহায়তা ও শক্তিশালী করাই তাদের উদ্দেশ্য।
১৪ দল মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, ১৪ দল এবং সরকারকে সরকারের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা এই জোট গঠন করেছি।
নতুন এই জোটের চেয়ারপারসন হয়েছেন ইসলামী ঐক্য জোটের একাংশের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী। আগামী অক্টোবরে ঢাকায় মহাসমাবেশ করে এই জোট তাদের বিস্তারিত জনগণকে জানাবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ সরকার নতুন ডিজিটাল নিরাপত্তা আইন পাশের যে উদ্যোগ নিয়েছে তার বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলবার আহ্বান জানিয়েছে বিএনপি। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
শনিবার ঢাকায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানিয়ে প্রস্তাবিত আইনকে একটি ভয়ঙ্কর কালাকানুন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এটি পাশ করা হলে গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতাই শুধু হুমকির মুখে পড়বে না, বরং একই সাথে দেশের মানুষের বাক স্বাধীনতাকেও হরণ করা হবে। তিনি এই কালো আইন পাশ করা থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনটি নিয়ে সাংবাদিকদের দেশি এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, মানবাধিকার সংস্থা এবং সংবাদপত্র এর সমালোচনা করে আইনটির বিরোধিতা করেছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজও আইনটির সমালোচনা করেছে। তবে সরকারের তরফে বারবার আশ্বস্ত করে বলা হয়েছে, আইনটি কারো অধিকার খর্ব করার জন্য নয়, বরং এটা ডিজিটাল অপরাধ রোধের জন্য করা হচ্ছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
ছাত্র বিক্ষোভ এবং ক্যাম্পাসের মধ্যে দুষ্কৃতিকারীদের গুলি বোমা ছোড়ার অভিযোগে গত সপ্তাহ ধরে উত্তাল রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার মোহনপুরের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পরিস্থিতির হাতের বাইরে চলে যেতেই অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ধরণীধর পাত্র। গত বুধবার রাতে ছাত্র বিক্ষোভের মুখে পড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পুলিশ পৌঁছে উপাচার্যকে ক্যাম্পাস থেকে উদ্ধার করেন। ঘটনার সূত্রপাত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এক শ্রেণীর পড়ুয়ার লাগাতার আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ের শান্তির পরিবেশ নষ্ট হতে চলেছে এবং সে কারণেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য পঠন পাঠন স্থগিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এই নির্দেশ জারির পর থেকেই আজ সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলের ঘর খালি করার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে উপাচার্যের অবস্থা সংকটজনক থাকায় আপাতত তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্যের উদ্বিগ্ন পরিবার। বেশ কয়েকজন পড়ুয়ার রাতভর ঘেরাও, বিক্ষোভ ও কয়েকজন শিক্ষকের কাছে চরম অপদস্থ হওয়ার পর তিনি অসুস্থ হয়ে চেয়ার থেকে পড়ে যান বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নামাজের সময় না দেয়ায় কাজ থেকে বেরিয়ে আসা যুক্তরাষ্ট্রের মিট প্যাকিং প্লান্টের মুসলিম কর্মীদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল ২০১৬ সালে কলোরাডোর একটি কোম্পানি থেকে। পরে ইকুয়াল এমপ্লয়মেন্ট কমিশন তাদেরকে নানান যাচাই বাছাই বিচার প্রক্রিয়ার পর ১.৫ মিলিয়ন ডলার অর্থাৎ ১৫ লক্ষ ডলার পুরস্কার বা ক্ষতিপূরণ দিয়েছে। শুক্রবার কমিশন এই ঘোষণা দেয়। কয়েক বছর শুনানির পর কার্গিল মিট সলিউশন কর্পোরেশনের ১৩৮ মুসলিম কর্মীর এই ক্ষতিপূরণের ঘোষণা দেয়া হয়। নেটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বলেছেন, তিনি রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক নিয়ে কোনো বিতর্কে যেতে চান না। শুক্রবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, নানা কারণে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার বিরোধ দিন দিন শক্তিশালী হচ্ছে, তবে আলোচনার পথও খোলা রয়েছে। এক দশকেরও বেশি আগে রুশ বাহিনী জর্জিয়া অভিযান এবং ২০১৪ সালে ইউক্রেনের ক্রাইমিয়া অভিযানের পর থেকে পশ্চিমের সঙ্গে রাশিয়ার বিরোধ স্পষ্ট হয়। বিতর্কে না যেতে চাইলেও স্টোলেনবার্গ মন্তব্য করেন, মস্কো তার প্রতিবেশীদের ওপর সেনা শক্তি প্রয়োগে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। বস্টনের উত্তরের মেরি ম্যাক ভ্যালি নামের একটি শহরের গ্যাস বিস্ফোরণের পর ম্যাসাচুসেটস গভর্নর চার্লি বেকার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার ওই শহরের গ্যাস লাইনে উচ্চচাপের কারণে বিস্ফোরণ ঘটলে ৬০ থেকে ৮০টি বাড়িতে আগুন লাগে। এতে ১৮ বছর বয়সী লিওনেন লন্ডন নামে এক যুবক তার বাড়ির চিমনির নিচে পড়ে মারা যায়, আহত হয় ২৫ জন। এতে ৮,০০০ অধিবাসীকে নিরাপদে সরিয়ে নিতে হয়। বৃহস্পতিবার ওই বিস্ফোরণের ঘটার পরদিন শুক্রবার গভর্নর এই জরুরি অবস্থা ঘোষণা করেন। স্থানীয় গ্যাস কোম্পানি কলম্বিয়া গ্যাস সংকট অবস্থা মোকাবেলায় পারদর্শী নয় বলেও তিনি মন্তব্য করেন। চীনের সঙ্গে বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর প্রয়াস সত্ত্বেও গণমাধ্যমের খবর অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ২০০ বিলিয়ন অর্থাৎ ২০,০০০ কোটি ডলারের পণ্যের উপর শুল্ক আরোপের পরামর্শ দিয়েছেন। ব্লুমবার্গ ও রয়টার্সের তথ্য অনুসারে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট শুল্ক ছাড়াও অতিরিক্ত কর আরোপের চিন্তাভাবনা করছেন, যদিও অর্থমন্ত্রী স্টিভেন ম্যানুচিন বেজিং এর সঙ্গে আলোচনা পুনরায় শুরু করবার প্রয়াস চালাচ্ছেন। হোয়াইট হাউস এ নিয়ে কোনো মন্তব্য করেনি। এই ছিল আমার হাতে আজকে বিশ্ব সংবাদের খবরগুলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কর্মসূচি ঘোষণা করতে পারলেন না বাংলাদেশের জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতৃবৃন্দ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে আগেই বারণ করে দেন, বলেন নিরাপত্তাজনিত কারণে তাদের সেখানে যাওয়া ঠিক হবে না। এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে আগেই বারণ করে দেন, বলেন নিরাপত্তাজনিত কারণে তাদের সেখানে যাওয়া ঠিক হবে না। ডক্টর কামাল হোসেন, অধ্যাপক বি চৌধুরী, অসম আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা পরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের 5 দফা কর্মসূচি ঘোষণা করেন। এ সময় অসুস্থতার কারণে অধ্যাপক বি চৌধুরী অনুপস্থিত ছিলেন। ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র পাঠ করেন।
প্রধানত দেশে এখন গণতন্ত্র নাই, ভোটের ব্যবস্থা বা নির্বাচন পদ্ধতি, নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। আমাদের প্রাথমিক কাজটা হচ্ছে, লক্ষ্যটা হচ্ছে দেশে আবার যথাযথ নির্বাচন, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা, তার জন্য দাবি তোলা এবং এর মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করা, গণতন্ত্রকে পুনঃপ্রবর্তন করা, গণতন্ত্রকে যথার্থ অর্থে জনগণের কাছে পৌঁছে দেওয়া।
জাতীয় ঐক্য প্রক্রিয়ার ঘোষিত দাবিগুলির মধ্যে রয়েছে নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাক, ব্যক্তি, সংবাদপত্র, টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সব রাজনৈতিক দলের সভা সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন, কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রছাত্রী সহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, নির্বাচনে বিচারিক ক্ষমতা সহ সেনা মোতায়েন, ইভিএম ব্যবহারের চিন্তা বাতিলের দাবিও জানান তারা। তাদের 9টি লক্ষ্যের মধ্যে অন্যতম হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতীয় ঐক্যমত গঠন এবং প্রতিশোধ, প্রতিহিংসা ও নেতিবাচক রাজনীতির বিপরীতে ইতিবাচক, সৃজনশীল ও কার্যকর ভারসাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মিয়ানমারে রয়টার্সের 2 সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার পক্ষে বক্তব্য দেওয়ার মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা এবং অনসান সুচির আর কোনো পার্থক্য থাকল না বলে মন্তব্য করেছেন রোহিঙ্গা সংগঠক মানবাধিকার কর্মী মুজিবুল্লাহ। কথা বলেছেন তার সঙ্গে এ বিষয়ে কক্সবাজার প্রতিনিধি মুয়াজ্জাম হোসেন শাকিল।
রয়টার্সের 2 সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার পক্ষে বক্তব্য দেওয়ার মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির আর কোনো পার্থক্য থাকল না বলে মন্তব্য করেছেন রোহিঙ্গা সংগঠক ও মানবাধিকার কর্মী মুজিবুল্লাহ। ভয়েস অফ আমেরিকার সাথে এক সাক্ষাৎকারে মুজিবুল্লাহ বলেন,
এই মন্তব্যের দ্বারা মিয়ানমারের বর্বর জেনারেল এবং অং সান সুচির মধ্যে আর কোনো পার্থক্যই রইল না। অং সান সুচির যে কর্মকাণ্ড, যে বক্তব্য, যে অবস্থান, এর মাধ্যমে আমরা অত্যন্ত হতাশ হয়েছি। আজকের দিনে এসে আমরা যেটা বুঝতে পারছি, অং সান সুচি কখনোই একজন মানবাধিকার কর্মী ছিলেন না, তিনি গণমানুষের নেতা ছিলেন না।
মিয়ানমারে গণহত্যার উপর একটি অনুসন্ধানের প্রতিবেদন করার কারণেই মূলত 2 সাংবাদিকের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন ভঙ্গ করার অভিযোগ দেখিয়ে কারাদণ্ড দেওয়া হয়। সাংবাদিকদের ফাঁসানোকে অযৌক্তিক বলে দাবি করেন মুজিবুল্লাহ।
এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের 4 জন অফিসার এবং 3 জন সৈনিককে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এর মাধ্যমে কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা মেনে নিয়েছেন। এরপরেও রয়টার সাংবাদিকদের দণ্ডে দেওয়ার কোনো যুক্তিকতা থাকতে পারে না।
রোহিঙ্গাদের উপর যে গণধর্ষণ ও গণহত্যার ঘটনা ঘটেছে তা শুধু বিশ্ববাসী নয়, মিয়ানমারের অধিবাসীদেরও জানতে দেওয়া হয়নি। সেখানে রয়টার্সের অনুসন্ধানী রিপোর্ট ক্ষুব্ধ করে তুলেছে মিয়ানমারকে। তাই সংবাদ প্রকাশের সবকটি পথকে বন্ধ করতেই 2 সাংবাদিককে ফাঁসানো হয়েছে বলে মন্তব্য মুজিবুল্লাহর।
মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের উপর যে সমস্ত
নৃশংসতাগুলো সংঘটিত হচ্ছে সেগুলো বাহিরে যাওয়ার যে সমস্ত পথ রয়েছে সেগুলো একেবারে রুদ্ধ করে দিয়েছে। শুধু বিশ্ববাসী নয়, মিয়ানমারের অন্যান্য জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের সম্পর্কে কোনো প্রকারের স্পষ্ট ধারণা পাচ্ছে না, মিডিয়ার উপরে সেন্সরশিপ আরোপ করে।
মুজিবুল আরো বলেন, এই বক্তব্যের মাধ্যমে ব্যক্তি অং সান সুচি মিয়ানমার সামরিক বাহিনীর মুখপাত্রে পরিণত হয়েছেন এবং রোহিঙ্গাদের কাছে সবচেয়ে বড় হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
পশ্চিমবঙ্গের কল্যাণী ইউনিভার্সিটির শর্মিলা মজুমদার তাঁর কিছুদিন আগে সম্পন্ন শেক্সপিয়ার জন্ম পীঠস্থান পরিদর্শনের অভিজ্ঞতা নিয়ে টেলিফোনে কথা বলেন আমাদের সঙ্গে। আপনার সঙ্গে আমাদের দেখা হয়েছিল, আমার দেখা হয়েছিল লন্ডন থেকে প্রায় 100 মাইল দূরে স্ট্র্যাটফোর্ড আপন এভন শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থানে। তো তখনই আপনার সঙ্গে দেখা হয়েছিল এবং ঠিক যে মুহূর্তটাতে আমি ওই শেক্সপিয়ারের জন্মস্থানের, শেক্সপিয়ারের বাসভূমির বাসস্থানের যে মিউজিয়াম যেটা গড়ে তোলা হয়েছে সেখানে একখণ্ড বাংলায় লেখা মিডসামার নাইটস ড্রিমের কপি ছিল, খুব পুরনো অনেক কাগজ। ওই সময় আপনার সঙ্গে আমার দেখা হয়। তো আপনি খুব যত্নের সঙ্গে, খুব নিবিষ্ট মনে সবকিছু দেখছিলেন এবং পড়ছিলেন। তো তখনই আমি মনে মনে ভাবছিলাম যে আপনি নিশ্চয়ই এগুলো ছাত্রদের শেয়ার করবেন ফিরে গিয়ে, করেছেন কি?
অবশ্যই, অবশ্যই করেছি, অবশ্যই করেছি। মানে আমি আমি এই সেমিস্টারে মেজার ফর মেজার পড়াতে শুরু করলাম। আমাদের ইউনিভার্সিটি হচ্ছে কলকাতা থেকে প্রায় 55-60 কিলোমিটার দূরে এবং আমাদের ফিডার যে কলেজগুলো সেগুলো হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদের অনেক কলেজ আছে যারা অত্যন্ত গ্রামাঞ্চলের কলেজ। সুতরাং আমাদের ছাত্রছাত্রী বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসে। আমি প্রথমেই ওদের বললাম যে যে নাটকগুলো আমরা ক্লাসরুমে পড়বো আগামী 3 মাস ধরে, নাটকগুলো কিন্তু 3 ঘন্টার মধ্যে অভিনয় হয়ে যেত, সেইভাবেই নাটক লেখা হয়েছে। এবং আমি তখন বললাম যে আমি এরকম, এর আগের বার আমি যখন লন্ডনে ছিলাম আমি গ্লোব থিয়েটারে একটা নাটকও দেখেছিলাম, আমার সেই অভিজ্ঞতার কথাও বললাম, স্ট্র্যাটফোর্ডে যাওয়ার অভিজ্ঞতার কথাও বললাম।
শেক্সপিয়ারের জন্মস্থানের, শেক্সপিয়ারের বাসগৃহের যে স্থানটিতে বিশেষ করে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং যেখানে আমরা ছবিও তুললাম, আপনার মনে থাকতে পারে, সেখানে ওই সবুজ চত্বরের উপর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আবক্ষ মূর্তি ওখানে বসানো আছে। তো আমার তখনও মনে হয়েছিল, এখন আপনার সঙ্গে কথা বলার সময় আবার মনে হচ্ছে এবং আপনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে শেক্সপিয়ার এবং রবীন্দ্রনাথের মধ্যে সময়ের ব্যবধান বেশ এবং এই দুজনের দর্শনের মধ্যেও ফারাক আছে বলে অনেকে মনে করেন। তো এ নিয়ে আপনি কোনো চিন্তা করেছেন?
সহাবস্থানটা খুব উল্লেখযোগ্য বলে আমি মনে করি। তার প্রথম কারণ হচ্ছে রবীন্দ্রনাথ অল্প বয়সে ম্যাকবেথের বঙ্গানুবাদ করেছিলেন, যেটার পুরোটা পাওয়া যায় না, অল্পখানিক পাওয়া যায়। এবং এই প্রসঙ্গে বলি, শুধু রবীন্দ্রনাথ নন, আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, বঙ্কিমচন্দ্র, বাঙালির শেক্সপিয়ার চর্চার একটা সুদীর্ঘ ইতিহাস আছে, সুদীর্ঘ ইতিহাস। এবং প্রায় সব শিক্ষিত বাঙালি অন্তত রবীন্দ্রনাথ যে সময়ে বড় হয়ে উঠছেন, মানে 1861 সালে জন্ম, তখন সব শিক্ষিত বাঙালি খুব শেক্সপিয়ার মন দিয়ে পড়তেন। সুতরাং শেক্সপিয়ার সম্বন্ধে অত্যন্ত সচেতন, ওয়াকিবহাল একজন কবি, বিশেষ করে একজন কবি, তাকে যখন ওই বাড়ির প্রাঙ্গণে দেখি, তখন যে কথাটা আমার প্রথম মনে হয়েছিল সেটা হচ্ছে যে দুটো বিভিন্ন যুগ একদম, মানে আমরা কালচারটা, তার একটা আমব্রেলা টার্ম, আমি কালচার শব্দটাই ব্যবহার করব, কারণ কালচার মানে তাতে লিটারেচার থেকে শুরু করে মিউজিক, আর্কিটেকচার, পেইন্টিং সবই আসে। একদম দুটো ভিন্ন কালচার, প্রায় 300 বছরের ফারাক। কারণ উনি জন্মেছিলেন 1564 খ্রিস্টাব্দে আর ইনি 1861 খ্রিস্টাব্দে, একদম 300 বছরের ফারাক। এবং রবীন্দ্রনাথের সুযোগ ছিল শেক্সপিয়ার সম্বন্ধে, মানে আমি যদি এইভাবে বলি যে রেসপন্ড করবার, সেটা তো শেক্সপিয়ারের ছিল না। রবীন্দ্রনাথ যে একটা সনেট লিখেছিলেন সেই সনেটটা নিজে ইংরেজি অনুবাদ করেছিলেন, এবং ওই যে মূর্তিটি আছে তার গায়ে, তার তলায় যে পেডেস্টালটা আছে সেখানে ওই সনেটের ইংরেজি অনুবাদটা খোদাই করা আছে। এবং পার্থক্য আছে, মানে এত কালচারের পার্থক্য না, সে পার্থক্য তো আসবেই। মানে শেক্সপিয়ার যে ইংল্যান্ডে জন্মেছিলেন সেটা হচ্ছে ইংল্যান্ড ওয়াজ ইমার্জিং অ্যাজ আ পাওয়ার, পার্টিকুলারলি নেভাল পাওয়ার। 1568 খ্রিস্টাব্দে স্প্যানিশ আর্মাডাকে ব্রিটিশ নেভি হারিয়ে দিয়েছিল যুদ্ধে, এবং তারপর থেকে তারা বাইরে যেতে শুরু করলো। এক অর্থে কলোনাইজেশনের প্রথম পর্ব সেখানে শুরু হয়েছিল, কারণ 1600 স্যার টমাস রো এসেছিলেন বাদশাহ জাহাঙ্গীরের সভায় ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য। সেই সময়টা আর সেই কলোনাইজেশনের সবচেয়ে বড় ঘাঁটি যদি বলি, ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় ঘাঁটি ছিল ভারতবর্ষ। সেখানকার একজন কবি, তার তো কালচারটা একদমই আলাদা। একজন আসছেন একটা একটা পরিস্থিতি, একটা জাতির জীবনে একটা সময়, যখন সেই জাতি বাইরে যাচ্ছে সারা পৃথিবী এক্সপ্লোর করছে, আর আরেকজন জন্মেছেন একটা পরাধীন দেশের। তখন তো ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী ছিল কলকাতা, 1911 কলকাতা থেকে দিল্লি যায় সেই রাজধানীতে, এবং বলা হতো কলকাতা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় শহর লন্ডনের পরে। কিন্তু ইনি তো বাঙালি, তার এর একটা মানে একটা লিটারেরি হেরিটেজ থাকে, তো শেক্সপিয়ারের যে লিটারেরি হেরিটেজ, রবীন্দ্রনাথের একদম আলাদা, একদম আলাদা।
অথচ জানেন আমি যখন থেকে ফিরে এসেছি ওখান থেকে, স্ট্র্যাটফোর্ড থেকে, তারপর থেকে আপনার মনে আছে যে ওই যে আবক্ষ মূর্তির ঠিক পাশেই উন্মুক্ত চত্বরে থিয়েটার শিল্পীরা একটার পর একটা শেক্সপিয়ারের নাটকগুলো অভিনয় করছিলেন, এবং আমরা জানি যে বাঙালি যারা মোটামুটি পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি লেভেলে, তাদের মুখ থেকে আমরা প্রায়ই শেক্সপিয়ারের বিভিন্ন গ্রন্থের কোটেশন প্রায়ই শুনতে পাই, টু বি অর নট টু বি, আই হ্যাভ কাম হিয়ার টু বারি সিজার, ইত্যাদি ইত্যাদি, তো এগুলো আমরা প্রায়ই শুনি। তো শেক্সপিয়ার এবং রবীন্দ্রনাথকে আমি ওই স্ট্র্যাটফোর্ডের থেকে ফিরে আসার পর আলাদা করে দেখতে পাচ্ছি না, আমার চিন্তায় আমার মননে সবসময় দুজনে পাশাপাশি হাজির দেখতে পাই। তো যাই হোক, আমাদের সীমাবদ্ধতা আছে সময়ের, আপনার সঙ্গে আরও অনেক দীর্ঘায়িত আলোচনা করতে পারলে ভালো হতো। তো শেষ করবার আগে আপনার কাছ থেকে আমি জানতে চাইব যে আপনি তো বিশেষ করে আমেরিকান লিটারেচার, আমেরিকান ইংলিশ লিটারেচার পড়ান, তো আমেরিকান ইংলিশ লিটারেচারের কোন দিকটা আপনাকে বিশেষভাবে আকর্ষণ করে?
আমি ভীষণ এমিলি ডিকিনসনের ভক্ত। আর আসলে আমেরিকাতে একটা মস্ত বড় দেশ, আর এখন সেটা বোঝা যায় না, মানে
একটা ছোটখাটো বিশ্ব আর কি,
বিশ্ব একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সেটা বোঝা যায় না। কিন্তু আমরা যদি 19 শতাব্দীর দিকে তাকিয়ে দেখি, 1890 সালে ফ্রন্টিয়ার ওয়াজ অফিসিয়ালি ক্লোজড, তার মানে পূর্ব থেকে পশ্চিমে সমানে মূলত ব্রিটিশ সেটেলমেন্ট এগিয়ে যাচ্ছিল, তাই তো? সুতরাং দুটো আলাদা বিশ্ব তো, মানে ইস্ট কোস্টে বস্টন শিকাগো থেকে নিউ ইয়র্ক পর্যন্ত একটা আলাদা পৃথিবী, আর ওদিকে ক্যালিফোর্নিয়া ইত্যাদি একটা আলাদা পৃথিবী।
আমরা বলি মেল্টিং পট সংস্কৃতির দেশ,
একদম মেল্টিং পট সংস্কৃতির দেশ। কত রকমের উপন্যাস লেখা হয়েছে, এবং আমার আরো ইন্টারেস্ট হচ্ছে যারা ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন ইমিগ্রেন্ট আমেরিকাতে, তারা যখন লিখছেন তাদের অভিজ্ঞতা, উপন্যাস মূলত আমার খুব আগ্রহের জায়গা। আরেকটা আগ্রহের জায়গা হচ্ছে ছোট গল্প, আমি ভীষণ ছোট গল্পেও আগ্রহ বোধ করি। এবং একটা জিনিস যেটা মানে কি বলবো, এইটা আমার গবেষণা পর্বের মূল জায়গাটা ছিল, সেটা হচ্ছে ছোট গল্প, মানে প্রমথ চৌধুরী ওর ছদ্মনাম ছিল বীরবল, উনি বলেছিলেন ছোটও হবে গল্পও হবে। হ্যাঁ, ওটা খানিকটা রসিকতা, কিন্তু ছোট গল্প তো একটা ডিস্টিংক্ট,
মানে রবীন্দ্রনাথের ভাষায় শেষ হইয়া হইল না শেষ,
হইল না শেষ। এবং এই যে সাব জনরাটা, এটা দেখুন ইংরেজরা লিখেছে, ফরাসিরা তো ভীষণ ভাবে লিখেছে, আমরা মোপাসার কথা বলতে পারি, রাশিয়ানরা লিখেছে, আমরা সেভাবে কথা বলতে পারি। কিন্তু আমার কিরকম মনে হয়, আমেরিকাতে যখন লেখালেখি শুরু হলো, মানে আমেরিকার তো একটা হচ্ছে আই শুড সে ওয়ান ইজ পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, আরেকটা হচ্ছে একটা কালচারাল ইন্ডিপেন্ডেন্স উইচ কেম মাচ লেটার, মানে তখনও তো সবসময় ইংল্যান্ডের দিকে তাকিয়ে আছে, সেখানে কি লেখা হচ্ছে, সেখানে কি পড়া হচ্ছে, সেখান থেকে একটা নিজেদের আইডেন্টিটি তৈরি করে যখন আমেরিকানরা লিখতে শুরু করলো, বোধ হয় সবচেয়ে বেশি এবং সবচেয়ে ভালো লিখেছে ছোট গল্প। মানে ইন এ ওয়ে, ইন মাই মাইন্ড, শর্ট স্টোরি ইজ আ ডেফিনেট লিটারারি সাব জনরা হুইচ ওয়াজ কাইন্ড অফ বর্ন ইন আমেরিকা।
বাহ, চমৎকার। প্রফেসর শর্মিলা মজুমদার, আমি আই উইশ যে আমাদের আরও সময় থাকতো, আরও দীর্ঘ পরিসরে আপনার সঙ্গে কথা বলতে পারতাম, হয়তো ভবিষ্যতে বলবো আবার। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে। তো আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ।
ধন্যবাদ,
পরে আবার যোগাযোগ হবে আপনার সঙ্গে। নমস্কার।
নমস্কার।
বাংলাদেশের কবি কামাল চৌধুরী গত প্রায় পাঁচ দশক ধরে লেখালেখি করছেন। তার কাজের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দেশপ্রেম। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র সফরে আসেন এবং সে সময় আহসানুল হক তার সঙ্গে কথা বলেন।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি কবি কামাল চৌধুরী। তার জন্ম হয়েছিল 1957 সালে কুমিল্লায়, তৎকালীন পূর্ব পাকিস্তানে। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে অ্যানথ্রোপোলজিতে তিনি পিএইচডি করেছেন। দীর্ঘদিন সরকারি চাকুরিতে ছিলেন। 70-এর দশক থেকেই তার কবিতা পাঠকের কাছে সমাদৃত হয়ে ওঠে। কথা বলছি কবি কামাল চৌধুরীর সাথে, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন?
ভালো আছি।
আপনার কবিতা 70-এর দশক থেকে আজকে 2018, এই দীর্ঘ সময়কালে আপনার কবিতায় কি ধরনের পরিবর্তন বা বিবর্তন এসছে সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো। তবে তার আগে আপনার কণ্ঠে একটা কবিতা শুনতে চাই।
আমার মার্চ নামে একটি কবিতা আছে, এটা একটু পড়ে শোনাচ্ছি। আকাশে বাতাসে মার্চের বড় ভয়, মার্চ এসে গেছে জনতার চিৎকারে, প্রতিবাদী দেশ প্রতিবাদী জনগণ, মার্চ এসে গেছে বাংলার ঘরে ঘরে, মার্চ এসে গেছে হাজারো নদীর স্রোতে, নৌকো জীবন লৌকিক সাম্পানে, পদ্মা মেঘনা যমুনা নদীর তীরে, মার্চ এসে গেছে মহামুক্তির গানে। আমার ঠিকানা নদ নদীদের দেশে, পিতৃপুরুষ বাঙালি মাছ ভাতে, তবু আমার শ্যামল শরীর রাগি, মার্চ এসে গেছে শব্দিত পদাঘাতে, মার্চ এসে গেছে প্রতিরোধী লাঠি হাতে, সবুজ লালে মানচিত্রের রোদে, দুহাতে নতুন প্রাণের পতাকা নিয়ে, মার্চ এসে গেছে কোটি মানুষের ক্রোধে, মার্চ এসে গেছে রেসকোর্স মাঠে আজ, দক্ষ জনতা ভয় কি বন্ধু জাগো, মুজিব নামের রাখাল রাজার ডাকে, স্বাধীন পতাকা উঠছে আকাশে মাগো, মার্চ এসে গেছে শেখ মুজিবের নামে, মার্চের ভাষা সাহসের তর্জনী, জনসমুদ্রে স্বাধীনতা স্বাধীনতা, আকাশে বাতাসে জয় বাংলার ধ্বনি। ওরা ভেবেছিল হত্যাই শেষ কথা, পাকি হানাদার গণহত্যায় মাতে, রুমি নজরুল লাখো শহীদের খুনে, মার্চ এসে গেছে যুদ্ধ অস্ত্র হাতে। এই মার্চ মানে মুক্তি ও স্বাধীনতা, এই মার্চ মানে বাঙালির জয়গান, স্বদেশ আমার সাহস ও সংগ্রামে, আমরা সবাই মার্চের সন্তান, আমরা সবাই মার্চের সন্তান।
চমৎকার। আপনি যে কবিতাটি বেছে নিলেন সকণ্ঠে আবৃত্তি করার জন্য, সেই কবিতার মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ অত্যন্ত স্পষ্টভাবে অনুভব করছি একজন শ্রোতা হিসেবে। স্পষ্টতই 1971-এর মার্চের কথা বলছেন আপনি। একটা দেশের জন্ম হয়েছিল, একটা অসাধারণ সময় ছিল সেটা। আপনার কবিতায় বিষয়বস্তু হিসেবে দেশপ্রেম ছাড়া আর কি কি এসছে মূলত?
কবিতা তো সবসময় বহু বিষয় পরিভ্রমণ করে। আমি বলি যে একজন কবি তিনি মূলত তার অভিজ্ঞতাকে তার স্বপ্নকে রূপায়িত করেন। যেমন আমি যে পথে হাঁটি এটাই হচ্ছে আমার অভিজ্ঞতা, এই যে আমার দেশ, আমার শেকড়, আমার চতুর্পার্শ্ব, এই সবকিছু থেকেই কিন্তু একজন কবি তার অনুষঙ্গকে ধারণ করেন। এবং সেই জন্য আসলে কবির যে অনুষঙ্গ সে অনুষঙ্গকে কিন্তু ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যা করা যায় না এই জন্য যে কোন বিষয়টি কবিকে আলোড়িত করবে এবং তিনি কোন বিষয়টি নিয়ে লিখবেন সেটি কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে পারে। তবে দেশ কিন্তু একটা, আমি মনে করি যে একজন লেখকের জন্য বা একজন কবির জন্য এটা কিন্তু একটা বড় অনুষঙ্গ। কবি যদি নির্বাসনেও যান তাহলেও কিন্তু দেশ তার পেছনে থাকে, ছায়ার মতো কিন্তু থাকে। অর্থাৎ দেশ এক সবসময় একটা বড় অনুষঙ্গ হিসেবে কাজ করে। এর বাইরে যে আমাদের বলা যেতে পারে মানুষের তো আসলে খুব বেশি, আমি বলবো যে যেমন যুদ্ধ, প্রেম, ভালোবাসা, এই সবকিছুকে ঘিরে, ক্ষুধা ঘিরেই কিন্তু মানুষের জীবন আবর্তিত। তো সবকিছুই কিন্তু আসলে কবিতার অনুষঙ্গ হিসেবে বা কবিতার বিষয় হিসেবে আসে। এবং সেজন্য আমি বলবো যে আমি আমার কবিতায় চেষ্টা করি আমার অভিজ্ঞতাকে এবং আমি যা ভাবি, আমি যা দেখি সবকিছুকে রূপায়িত করতে। সেজন্য কোনো স্পষ্ট নির্দিষ্ট ভাবে যে কোনো অনুষঙ্গ বেশি আসে, যেমন কখনো কখনো সমুদ্র আসে, কখনো হয়তো পাহাড় আসে, এটা হলো প্রাকৃতিক একটা অনুষঙ্গ হিসেবে কাজ করে। আবার কখনো একজন মানুষের হয়তো দুঃখবোধ কিংবা কারো আনন্দ আমাকে আলোড়িত করতে পারে। তো সেজন্য বিষয়টাকে আসলে ঠিক কোনো স্পষ্ট যে ভেতরে মানে বৃত্তের ভেতরে আবদ্ধ করে হয়তো সেভাবে আমি ব্যাখ্যা করতে পারবো না।
আপনার বেশ অনেকগুলো বই প্রকাশিত হয়েছে পর্যন্ত। আজকে 2018 সালে আপনি যখন ফিরে তাকান কখনো অতীতের দিকে, বিষয়বস্তু নিশ্চয়ই একটা মানুষের জীবন যে পথ দিয়ে হেঁটে যাবে সেইভাবেই কবিতাও হয়তো সেই রকমভাবেই হবে, বিষয়বস্তুও পরিবর্তিত হবে। কিন্তু বাংলা ভাষা, ভাষার দিক থেকে, ভাষার প্রয়োগের দিক থেকে, বাক্যের সংগঠনের দিক থেকে কি আপনার ভাষায় কোনো বিবর্তন এসেছে এই গত কয়েক দশকে?
ভাষা তো আসলে পরিবর্তিত হয়, ভাষা একটা বহতা বিষয় এবং ভাষার একটা গতি আছে, ভাষার আলাদা একটা বিন্যাস আছে এবং এটি সবসময় সময়ের সঙ্গে কিন্তু পরিবর্তিত হয়। সেরকম কবিতার ভাষাও পরিবর্তিত, একটা সময় যেমন আমাদের পূর্বসূরী কবি রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দ দাশ যেভাবে লিখেছেন হয়তো আমরা এখন ঠিক সেভাবে লিখি না, কিন্তু একেবারে ভাষার তো মূল মৌলিক বিষয় যে সেই মৌলিক বিষয়গুলি তো পরিবর্তিত হয় না।
আমি আপনার ভেতরে বিবর্তনটা, আপনার 30 বছর আগের কবিতা আর আজকের কবিতার মধ্যে যে তফাতটা সেইটা জানতে চাচ্ছি।
অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে আমরা বা আমি ওই সময় কিছুটা বহির্মুখী কবিতা লিখেছি বা কিছু উচ্চকিত কবিতা আমরা লিখেছি, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু, কারণ কবিতা যে সমকালীন যে কবিতা, সমকালীন কবিতা কিন্তু বিশ্ব কবিতার সঙ্গে কিন্তু এর একটা সাযুজ্য থাকে। আমরা কিন্তু এখন যে গ্লোবাল ওয়ার্ল্ডের ভেতরে বাস করি, আমরা কিন্তু পৃথিবীর, সারা পৃথিবী কিভাবে কবিতা লিখছে সেই সঙ্গে কিন্তু আমরা পরিচিত হচ্ছি। সেই কারণে আজকে আমি আমার ভাষার ভেতরেও কিন্তু আমি যাতে মানে আমার কবিতা শুধুমাত্র যে মানে আমার দেশের পাঠক না, একটা বিশ্ব পাঠক সমাজের কাছেও যে উপস্থাপন করা যায় সেরকম বিষয়গুলি কিন্তু ভাষার ভেতরে আমরা প্রয়োগ করার চেষ্টা করছি। সেই জন্য আমি বলবো যে এখন মানে সব রকমের ভাষার পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এবং চেষ্টা করছি যে সত্যিকারের পরিশ্রুত কবিতা তৈরি করতে, যদি আগামী দিনের পাঠক মানে হয়তো তারা মানে তারা যদি পছন্দ করে সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন হবে।
একটা সময় ছিল যখন খুব সীমিত সংখ্যক লেখক বা কবির লেখা প্রকাশিত হতো ছাপার অক্ষরে, এখন ইন্টারনেট এসছে, সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম এসছে, অনেক কবি সামাজিক মাধ্যমগুলোতে লিখছেন, অনেক শিল্পী সামাজিক মাধ্যমগুলোতে তাদের কাজগুলো হয়তো ফেসবুকে দিয়ে দিচ্ছেন, ফেসবুকের মাধ্যমে সেগুলো ছড়িয়ে পড়ছে। এই যে একটা পরিবর্তন এসছে, ভবিষ্যতে তরুণ প্রজন্মের কাছ থেকে বাংলা কবিতা কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? আপনি নিশ্চয়ই ফেসবুকে অন্যদের লেখাও পড়ছেন এবং তরুণ প্রজন্মের লেখাও হয়তো আপনি পড়ছেন, তাদের বাংলাটা আপনার 70-এর দশকের সময়কার বাংলা থেকে কতটা ভিন্ন? কোনো পরিবর্তন কি লক্ষ্য করা যাচ্ছে?
না, আপনি খুব একটা জরুরি প্রশ্ন করেছেন। আসলে জীবন দাসের একটা কথা আমরা সবসময় বলি, সেটা তো সকলেই কবি নয় কেউ কবি। আগে যেহেতু পত্র পত্রিকা কম ছিল এবং এখন যে সোশ্যাল মিডিয়ার যে যুগ, এরকম তো সুযোগটা সে সময় ছিল না। কিন্তু এবং অল্প সংখ্যক লিটল ম্যাগাজিন বের হতো, এই লিটল ম্যাগাজিন গুলোতে কিন্তু প্রকৃত কবিরা, প্রকৃত কবি আমি বলবো এই অর্থে যারা সত্যিকার অর্থে পরবর্তীতে যাদের ভেতরে আমরা সেরকম বহনিশিকা দেখেছি কবিতা, তারা কিন্তু লিখেছেন এবং এইভাবে সেখান থেকে কবিরা লিখ। এখন একটা সমস্যাটা হলো যে এখন যেহেতু সোশ্যাল মিডিয়া, তো শুধু বাঙালি না, আমার মনে হয় পৃথিবীর অনেক দেশে কিন্তু এরকম প্রচুর কবি আছেন যারা প্রত্যেকেই আসলে কবিতার আকারে কিছু সাজানোর চেষ্টা করেন, কিন্তু সেই সবগুলো তো আর কবিতা হয় না। এতে যেটা হচ্ছে যে প্রকৃত পাঠক যারা, পাঠককে কিন্তু চাল এবং কাকরের মধ্যে যে পার্থক্য সেটাকে কিন্তু বুঝে নিতে হবে, তা না হলে পাঠকের পক্ষে, কারণ কবিতা হচ্ছে একটা বোধের জায়গা থেকে, কারণ আপনি কবিতা একটা গাণিতিক বিষয়ও, গাণিতিক বিষয়ের জন্য যে কবিতার ছন্দ মাত্রা যে হিসাবটা আছে সেই হিসাবটা কিন্তু একেবারেই গাণিতিক, অর্থাৎ আপনি তার অঙ্ক দিয়ে কিন্তু একটা কবিতাকে আপনি বুঝিয়ে দিতে পারবেন। কিন্তু কবিতা তো শুধু একটা দাবার বোর্ডে একটা সাজিয়ে ছকের ভিতরে কিন্তু কবিতা থাকে না। এটা দাবা যেমন একটা গুটিকে আমি চাল দিচ্ছি, কিন্তু গুটি নিষ্প্রাণ, মানে যিনি দিচ্ছেন তিনি তাকে কিভাবে চালাবেন সেটা উপর নির্ভর করবে। কিন্তু কবিতার যে অনুষঙ্গ গুলো সেটা কিন্তু একটার সঙ্গে একটা এমন ভাবে সম্পৃক্ত, সেটা ওই একজন কবিকে তার প্রকৌশলটাও জানতে হবে এবং পাশাপাশি একটা স্কেলিটনটা তৈরি করার পরে রক্ত মাংসটা সেখানে কিভাবে দেবে সেই কিন্তু মুনশিয়ানাটাও একজন লেখকে থাকতে হবে। তা না হলে কিন্তু একজনের পক্ষে কিন্তু কবি হয়ে ওঠা সম্ভব নয়, অর্থাৎ মানুষের বোধের জায়গাটা সত্যিকার অর্থে যে কবিতার জায়গা সেখানে পৌঁছানো সম্ভব নয়। কিন্তু এখন যেটা হচ্ছে প্রচুর পরিমাণে আমরা দেখছি যে মানে তার হৃদয়ের যে আকুলতা, আমি বলবো এগুলি হচ্ছে সব হৃদয়ের আকুলতা এবং এটা খুব মানে ভাবালুতা পূর্ণ ভাষায় প্রচুর পরিমাণে লেখা হচ্ছে, এগুলিকে আমি কোনোভাবে কবিতা বলতে রাজি নই। তো খুব কিন্তু তারপরে এর ভেতরে হয়তো দু চারজন অবশ্যই যারা ভালো লিখবেন বা লিখছেন তাদের, তারা তো দৃষ্টি আকর্ষণ করার সক্ষমতা রাখেন, কিন্তু সমস্যাটা হচ্ছে তাদেরকে আলাদা করে এখন কষ্ট হচ্ছে। আগে অল্প যেহেতু আপনি যেমন ধরেন এখন প্রচুর পত্রিকা বেরোচ্ছে কিন্তু ভালো লিটল ম্যাগ নেই, কারণ এখন যে কেউ ইচ্ছা করলেই লিটল ম্যাগের মতো একটা পত্রিকা বের করতে পারেন, একটা সফলতা বের করতে পারেন, করে সেখানে তার দশটা কবিতা ছেপে দিতে পারেন, কিন্তু যে সম্পাদনের যে জায়গাটা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো সেই জন্য একটা সমস্যা তো অবশ্যই হচ্ছে। আর ভাষা হচ্ছে যে সেই ভাষা, সেই সময়ের ভাষা, আর সত্তরের ভাষা এবং আজকের ভাষার ভেতরে তো একটা মানে সময়ের একটা বিশাল পরিবর্তন, কিন্তু একেবারে মৌলিক জায়গা আমি বলবো যে ভাষা তো পরিবর্তন হয়নি বা সেটা হবে না, কিন্তু ভাষার ভেতরে নতুন কিছু যোগ হয়েছে, অ্যাড হয়েছে। আমরা বিশ্ব কবিতার সঙ্গে যেহেতু পরিচিত হচ্ছি, আমরা বিশ্ব দর্শনের সঙ্গে পরিচিত হচ্ছি প্রতিনিয়ত, সেই বিষয়গুলি এসে ভাষাকে তো আগের জায়গা থেকে কিছুটা হলো সামনে নিয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় হলো যে কবিতা পরীক্ষা নিরীক্ষা, যারা প্রকৃত কবিতা লিখছেন তারা পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছেন, সে পরীক্ষা নিরীক্ষাগুলি ছাপগুলি আমরা দেখতে পাচ্ছি। তো সেটি হয়তো আগে যেভাবে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যেমন আগে এক সময় কেউ কেউ পরীক্ষা করেছেন যে ঠিক আছে আমি উপমা বাদ দেবো, শুধুমাত্র চিত্রকল্প বসিয়ে আমি কবিতা কাজ করতে পারি কিনা, কেউ হয়তো দেখা গেছে যে ক্রিয়াপদ বাদ দিয়ে লেখার চেষ্টা করেছেন। তো এই ধরনের নিরীক্ষা থেকে এখন দেখা যাচ্ছে যে না, আরো মানে অন্যভাবে নিরীক্ষা হওয়ার চেষ্টা হচ্ছে। এখন হয়তো যেমন উপমাগুলোকে ভেঙে দিয়ে একটা নতুন উপমা তৈরি করা, কিংবা আপনার উপমার জায়গাকে একেবারে ভেঙে চুরে একটা নতুন চিত্রকল্প তৈরি করা, এরকম কাজ হচ্ছে, অর্থাৎ তার মাধ্যমে যেটুকু ভাষার পরিবর্তন সেটা হচ্ছে।
কবি কামাল চৌধুরী, আপনি আমাদের সময় দিলেন, আধুনিক কবিতা সম্পর্কে আপনার মতামত জানতে পারলাম, সামাজিক মাধ্যমে যে ধরনের লেখালেখি হচ্ছে সেগুলি সম্পর্কে আপনার মতামতটি জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাদেরও ধন্যবাদ, এবং যারা শুনেছেন তাদের সকলের প্রতি আমার অসীম শুভেচ্ছা থাকল।
বাংলাদেশের ইদানিংকার কবি কামাল চৌধুরীর কথা শুনছিলেন। এখন আমরা কথা বলবো বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে। ১৭তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন শুরু হয়েছে ভার্জিনিয়ার অ্যানন্ডোলায় নোভা আর্টস সেন্টার মিলনায়তনে, এবং ওখানে উপস্থিত রয়েছেন রোকেয়া হায়দার। রোকেয়া, নজরুল সম্মেলনের আজকে প্রথম দিন, আগামীকাল পর্যন্ত চলবে, কি অবস্থা?
নজরুল সম্মেলন কক্ষ থেকে, সম্মেলন প্রাঙ্গণ থেকে শ্রোতা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন অন্যতম উদ্যোক্তা সফি দেলওয়ার কাজল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকর্পোরেটেড তিনি সদস্য, এবং নিউ ইয়র্ক থেকে এসেছেন অ্যানি ফেরদৌস, যিনি একজন শিল্পী এবং নজরুল সম্মেলনের উদ্যোক্তা এবং নজরুল মূল যে কমিটি তার সদস্য, দুজনেই এখানে সামনে রয়েছেন। কবির ভাই, তো যারা উদ্যোক্তা এবার
সতেরোতম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন থেকে আমি সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা তো জানেন 1990 সালে নিউ জার্সি শৌখিন কালচারাল গ্রুপের হাত ধরে উত্তর আমেরিকায় প্রথম নজরুল সম্মেলনের সূচনা হয়। তারই ধারাবাহিকতায় আমার সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন আমেরিকা 1994 সালে এবং 2008 সালে এককভাবে নজরুল সম্মেলন আয়োজন করেছে। এবছর আমরা 17তম নজরুল সম্মেলন এখানকার একটি উজ্জ্বলতম আলোকিত সাংস্কৃতিক গোষ্ঠী দ্রুপদের সাথে মিলে আমরা অংশগ্রহণ করছি। এবছরের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এবছর দুই বাংলার শিল্পীদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। সঙ্গত স্বাভাবিক কারণে আমাদের 17তম নজরুল সম্মেলনটির ব্যাপকতা আরো বেশি হচ্ছে এবং আমাদের অংশগ্রহণ আরো বেশি হবে বলে আমরা আশা রাখি এবং আমরা আশা করি আমাদের অনুষ্ঠানের আয়োজন এবং সবকিছু সম্পন্ন এবং দর্শকরা আনন্দ পাবে আমাদের এই সম্মেলনে উপস্থিত থেকে।
আমাদের শুভেচ্ছা রইল।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো কবির, বুঝতেই পারছেন উদ্যোক্তারা বেশ একটু মানে কি এখনই তো মানে শুরু হতে যাচ্ছে, সুতরাং তাদের
টেনশন রয়েছে অনেক। হ্যাঁ, বিরাট
আয়োজন অংশগ্রহণ করছি, তারাও যারা অধীর আগ্রহ অপেক্ষা করছে। তো এখানে অ্যানি ফেরদৌস এসেছেন নিউ ইয়র্ক থেকে। অ্যানি ফেরদৌস একজন নৃত্যশিল্পী,
আমাদের সবারই পরিচিত,
সুপরিচিত, হ্যাঁ সুপরিচিত, এবং তিনি নজরুল কমিটির সদস্য। তো এই মুহূর্তে তিনি এখানে করছেন এই 17তম নজরুল সম্মেলনের আয়োজন মানে আংশিক দেখে।
জি, অ্যানি ফেরদৌস, স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
আমি খুব আনন্দিত যে 17তম নজরুল সম্মেলনে আসতে পেরেছি। আমি সকাল থেকে আমি একটা কাজে জড়িত হয়েছি, সেটা হলো ছোট ছেলে মেয়েদের যে সাংস্কৃতিক একটা প্রতিযোগিতা হলো, সেখানে আমি নাচের জন্য জাজ হিসাবে অংশগ্রহণ করেছি। তো আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। নিউ ইয়র্কে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্ট নজরুলের 100তম জন্মবার্ষিকী উপলক্ষে যে ষষ্ঠ নজরুল সম্মেলন হয়েছিল সেটা আয়োজনের হোস্ট সংগঠন ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্ট। আমরা আমাদের সংগঠন শুরু থেকেই আমরা আমাদের নতুন প্রজন্মকে নিয়ে কাজ করি এবং আমরা চাই নতুন প্রজন্ম আমাদের সংস্কৃতি শিখুক, বাংলাকে জানুক, এবং সেই বাংলা মানে নজরুল, বাংলা মানে রবীন্দ্রনাথ। এবং আজকে এসে আমার ভীষণ ভালো লাগলো। প্রথমে 10টার সময় এসে দেখলাম যে 15-20 জন ছেলে মেয়েদেরকে নিয়ে বাবা মারা অতি আগ্রহের সাথে তাদেরকে নিয়ে নজরুল সম্মেলনে এসেছেন। বাচ্চারা যেন শুধু কম্পিট করবে না, সেই সাথে সাথে তারা জানবে নজরুলকে, এবং এটাই আমাদের আমি মনে করি সফলতা, যে আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে, এই সংগঠনগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের সংস্কৃতিকে আমাদের প্রজন্মের মাঝে ছড়িয়ে দিচ্ছি। আমি ভীষণ এক্সাইটেড যে আরো কিছু ভালো ভালো অনুষ্ঠান দেখব আজ সারা দিন এবং কালকেও।
বাহ, চমৎকার। অ্যানি ফেরদৌস, ধন্যবাদ আপনাকে। রোকেয়া, সপ্তদশ নজরুল সম্মেলন, উত্তর আমেরিকা নজরুল সম্মেলনে যেমন টান টান পরিস্থিতি এখন, উত্তেজনার,
তো
আমাদেরও সময়ের টান টান অবস্থা, তো আপনি উপসংহার
টানবেন সবার জন্য। শুভেচ্ছা, হ্যাঁ, সবার জন্য শুভেচ্ছা রইল। উপসংহারে এইটুকুই বলবো যে নজরুল সম্মেলনের বিবরণী আগামীতে জানানোর আশা রইল, এখন এখানে বিদায় নিচ্ছি।
আগামীতে মানে আজকে হচ্ছে, আজকে শুরু হলো, আগামী কাল পর্যন্ত চলবে,
কাল শেষ হবে,
যে শনিবার রবিবার।
গান, সবকিছু, সাংস্কৃতিক,
কবিতা, নাটক,
সাথে কবিতা নাটক সবই আছে, সেমিনার আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নজরুলের বিভিন্ন, নজরুল রচনার, নজরুল কবি নজরুলের বিভিন্ন জীবন এবং দর্শন নিয়ে আলোচনা হবে।
হ্যাঁ,
ধন্যবাদ।
এবং উত্তর আমেরিকার বিভিন্ন অংশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে যেমন অতিথিরা এসেছেন, শিল্পীরা, বাংলাদেশ থেকেও শিল্পীরা এসেছেন,
সব জায়গায় থেকে আসছে,
এবং বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, সেখান থেকেও শিল্পীরা এসেছেন,
যেমন শফিদুলের আগেই বলেছেন।
জি জি জি,
এবং বিভিন্ন শিল্পীরা এবং অনেক আগ্রহী দর্শক ভক্তরাও তারা আসছেন।
বাহ, চমৎকার, চমৎকার। আমাদের সবার তরফ থেকে, আপনি রোকেয়া হায়দার, আমাদের বিভাগীয় প্রধান, আপনি উদ্যোক্তাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবেন।
অবশ্যই, অবশ্যই।
তো ভালো থাকবেন,
ধন্যবাদ,
পরে কথা হবে।
সবাই দিল অনেক অনেক
অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ। এখন দর্শক শ্রোতাদের সঙ্গে আমাদের মিতালি। এবং মিতালি উপস্থাপন করছেন। রোকেয়া হায়দার এবং তাহেরা কিবরিয়া অনুষ্ঠানটি আগেই রেকর্ড করা ছিল।
শ্রোতা বন্ধুদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তাহেরা, আমরা শুরু করি, আসলে আমাদের একজন শ্রোতা লাইনে আছেন
এবং যিনি প্রতিদিনই আমাদের ফেসবুক লাইভে নানা রকম প্রশ্ন করে থাকেন এবং মন্তব্য করে থাকেন আমাদের সঙ্গে,
তাহলে আমরা শুনাই, অন্য শ্রোতারাও জানবে।
হ্যাঁ, নিশ্চয়ই। হ্যালো, আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত হৈমন্তী।
হ্যাঁ, আমি লাইনে আছি।
আপনি আছেন ঠিক কোন জায়গায়?
আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে আছি।
আচ্ছা, জলপাইগুড়িতে। কিন্তু আপনি এমনি থাকেন কোথায়? আপনি যে আমাদের সাথে যোগাযোগ করেন, আপনি কোথায় থাকেন?
আমি কলকাতা থাকি, কর্মসূত্রে মাঝে মাঝে জলপাইগুড়িতে আসি।
আচ্ছা আচ্ছা।
জয়ন্ত হৈমন্তী, আপনি তো আমাদের অনেক পুরনো শ্রোতা এবং ইদানিং দেখছি ফেসবুক লাইভে আপনি সবসময়ে আমাদের সঙ্গে রয়েছেন, তো আমাদের অনুষ্ঠানগুলো আপনার কেমন লাগছে এবং কতদিন থেকে আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন?
প্রথমে বলি, অনুষ্ঠান আমার খুবই ভালো লাগছে। অনুষ্ঠান এখন অনেকটাই প্রাণবন্ত হয়েছে আর আমি দীর্ঘদিনের শ্রোতা, তবে মাঝখানে কিছুদিন একটু বিরত ছিলাম, এটাই হচ্ছে ঘটনা।
আপনি কবে থেকে শুনতেন ঠিক?
আমি শুনছি 2004 সাল থেকে।
তো তখন তো ছিল ভিন্ন ধরনের আমাদের অনুষ্ঠান, মাল্টিমিডিয়া ব্যবহার তখন ছিল না, আর এখন এই যে নতুন করে আপনি কি নতুন করে আমাদের নতুন আঙ্গিকে অনুষ্ঠান পরিবেশনার কারণেই উৎসাহী হয়ে যোগ দিলেন, নাকি ভয়েস অফ আমেরিকা কি ধরনের অনুষ্ঠান করছে সেটা জানার জন্য আগ্রহী হয়ে উঠলেন?
সত্যি কথা বলতে দুটোই, কেননা যখন শুধুমাত্র রেডিওতে সম্প্রচার হতো তখন আমি শুনতাম অবশ্যই, তারপর একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, কারণ রেডিও ব্যাপারটা আমাদের কাছ থেকে অনেকটা পড়ে আসছিল। তারপর এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে যখন আবার অনুষ্ঠানটা উপভোগ করা যাচ্ছে, সরাসরি যোগাযোগ করা যাচ্ছে, তখন অবশ্যই আরো বেশি করে উৎসাহিত হয়ে পড়ি।
আচ্ছা, ভালো কথা। আমাদের অনুষ্ঠান, আপনার কোন অনুষ্ঠান কেমন লাগে ভালো মন্দ মিশিয়েই বলবেন, মানে আমরা আমাদের শ্রোতা দর্শকদের কাছ থেকে জানতে চাই, তাহলে আমাদের এই পরিবেশনার মান আমরা উন্নত করতে পারি, পরিবর্তন করতে পারি, পরিবর্ধন করতে পারি, তো আপনি বলবেন কি?
আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগে এই যে শ্রোতাদের সাথে সরাসরি সংযোগ, দুটো অনুষ্ঠান আলাপন এবং মিতালি, এ দুটোই সবচেয়ে বেশি ভালো লাগে। এবং আরো বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে খেলার খবর, আহসান ভাই এবং দিলীপ খান্দকার ভাই যেটা পরিবেশন করেন এটা অত্যন্ত চমৎকার বলেই আমার মনে হয়। আর আমার মনে হয় যেটা আরো বেশি উন্নত করা দরকার, সেক্ষেত্রে আমি বলবো নারী কণ্ঠ অনুষ্ঠান ঠিকই আছে, তবে আরেকটু বেশি আকর্ষণীয় করতে পারলে ভালো হয়। আর সহজে ইংরেজি শেখার যে অনুষ্ঠানটা হচ্ছে এভরিডে গ্রামার, সেটা এখন অনেক আকর্ষণীয় হয়েছে বটে, তবে আমার মনে হয় আরো একটু বেশি আকর্ষণীয় করা দরকার।
আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করব যাতে আপনাদের যেভাবে পছন্দ হয় সেভাবে আরো মান উন্নত করার জন্য। তো আর কিছু বলবেন আপনি?
হ্যাঁ, অবশ্যই। আমি আরো যেটা বলতে চাই সেটা হচ্ছে, এত ভয়েস অফ আমেরিকা ঐতিহ্যশালী একটি সম্প্রচার সংস্থা, সেখানে বাংলা বিভাগের শ্রোতা বা দর্শক সংখ্যা তুলনায় অত্যন্তই কম, সেটা বাড়ানোর ব্যাপারে অবশ্যই উদ্যোগ নিতে হবে, এটা হচ্ছে আমার প্রধান দাবি বলা যেতে পারে।
অবশ্যই, এটা আমাদেরও দাবি, কারণ আমাদের শ্রোতা দর্শক সংখ্যা যত বাড়বে তত আমাদের জন্য সহায়ক এবং আমাদের পরিবেশনার সার্থকতা তো সেখানেই, তাই না তাহেরা?
নিশ্চয়ই,
কারণ যদি সবাই না শোনেন তাহলে বা না দেখেন সেটা তো আমাদের সার্থকতা আর কোথায় রইল।
সেই ক্ষেত্রে দিয়ে আপনারাই কিন্তু অনেকটা ভূমিকা রাখতে পারেন, যেমন ফেসবুকে যখন আপনারা আমাদের অনুষ্ঠান শুনেন, আপনারা যদি আপনাদের নিজেদের ওয়ালে লিখে দেন, শেয়ার করেন অথবা লিখেন যে ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুরু হচ্ছে, তাতে কিন্তু দেখবেন আপনাদের যে সমস্ত বন্ধু আছে ফেসবুকে তারাও কিন্তু অনুষ্ঠান শুনতে আগ্রহী হয়ে উঠবেন, আর সেই সঙ্গে, হ্যাঁ সেটা করবেন আশা করি। আর সেই সঙ্গে আপনাদের সবাইকে বলছি, যারা আপনারা ফেসবুক লাইভ দেখছেন তারা আমাদের কাছে যদি প্রশ্ন সহ আপনাদের ছবি পাঠান, আমরা যখন মিতালি আসর প্রচার করব তখন কিন্তু অনায়াসেই আমরা আপনাদের
ছবি দিতে পারবো, দর্শকদের ছবি দিতে পারবো, তাহলে অন্যরা জানবেন যে কার সঙ্গে আমরা কথা বলছি। তো আজকে
সত্যি খুব ভালো প্রস্তাব এবং এটা আমার মনে হয় সকলেই এগিয়ে আসবেন ব্যাপারটা।
হ্যাঁ, অবশ্যই, ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আশা করি আগামীতে আবার যোগাযোগ হবে।
নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ। এরপরে চিঠিটি লিখেছেন ডাব্লু আনোয়ার, ডিএম ইন্টার রেডিও অ্যান্ড টিভি ক্লাব, গ্রিন রোড, ঢাকা থেকে। ফেসবুকেই আমি এখন বেশি শুনি, কারণ যখন খুশি তখন শুনতে পারা যায় আপনাদের অনুষ্ঠান। প্রতিদিনের খবর সহ সব অনুষ্ঠান উপভোগ করি। ভয়েস অফ আমেরিকায় পারে রোহিঙ্গা ব্যাপারটা পৃথিবীর সামনে বেশি বেশি প্রচার বা তুলে ধরতে, কারণ আমাদের দেশটা ছোট, লোক বেশি, এর ওপর মায়ানমারের রোহিঙ্গা যেন মরার ওপর খাড়ার ঘা। রোহিঙ্গা সমস্যায় একমাত্র ভয়েস অফ আমেরিকার মাধ্যমে আমেরিকা সরকার ইচ্ছা করলেই পারে এর সমাধান দিতে, যেহেতু বড় তিনটি দেশ চীন, ভারত ও রাশিয়ার স্বার্থ জড়িত, তাই বড় দেশ হিসেবে আমেরিকাই প্রধান ভূমিকা নিতে পারে। আর আপনারা এই ব্যাপারে একটু দৃষ্টি দেবেন। নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনছি, লিখছি, লিখে যাব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
লিখেছেন ভাই ডব্লিউ আনোয়ার। আর মায়ানমার সম্পর্কে, রোহিঙ্গা সম্পর্কে যা কিছু আপনি বললেন, আমরা অবশ্যই যা কিছু করণীয় সর্বাত্মক চেষ্টা করছি, যুক্তরাষ্ট্র সরকারও করছেন নানাভাবে সাহায্য সহায়তা, এবং আন্তর্জাতিক চাপও বাড়ছে মায়ানমারের উপরে, যেটা বাংলাদেশ সরকারও আহ্বান জানিয়েছেন। দেখা যাক এর সমাধান কীভাবে হয়, সুষ্ঠুভাবে নিরাপদে রোহিঙ্গারা তাদের আবাসভূমিতে ফিরে যেতে পারেন, সেটাই সবার কামনা। চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপরে চিঠি লিখেছেন সবুজ বিশ্বাস, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে। তিনি লিখছেন যে ভাদ্রের ভ্যাপসা গরম প্রায় শেষ, আজ তো শীতের আভাস, পর্ণমোচী বৃক্ষের নতুন করে সাজবার পালা, শুরু হবে শীতের উৎসব, আমরাও সামিল হব লেপ, তোষক, চাদর, সোয়েটার আর টুপির বাহারে। আমেরিকার শীত সম্পর্কে জানতে চাই, আর দেশে অধিক জনসংখ্যার কুফল আর সুফল নিয়ে আলাপন বা হ্যালো ওয়াশিংটনে একটা অনুষ্ঠান চাই। ভাই অনেক অনেক ধন্যবাদ। শীত আসতে এখনও বাকি আছে বাংলাদেশ ভারতে, সেটাই আমরা মনে করছি। শীত এলে অবশ্যই আপনি যেভাবে সাজবার পালা বলেছেন সেইভাবে আপনি তোড়জোড় করবেন। আমাদের এখানেও শীত প্রায় এসে গেল, অক্টোবরের শেষ থেকেই আমাদের এখানে ঠান্ডা পড়তে শুরু করে। আর হ্যাঁ, আলাপন বা হ্যালো ওয়াশিংটনে আপনি যেমন লিখেছেন, অধিক জনসংখ্যার কুফল সুফল নিয়ে আলোচনা করব, অবশ্যই করব। ফেসবুক লাইভ অনুষ্ঠানে আপনি মুগ্ধ, ভালো লাগছে জেনে, আমাদেরও ভালো লাগলো। তাহলে আমাদের দু একটি চিঠির প্রাপ্তি স্বীকার করে কিন্তু উঠতে হয়, আজকে অনেক সময় চলে গেছে।
অন্যান্য চিঠিতে যাওয়ার আগে আমাদের ফেসবুক লাইভে যারা অংশ নিচ্ছেন তাদের নামগুলো একবার পড়ছি। অনেকেই অংশ নিচ্ছেন, তাদের সবার নাম হয়তো আজকে পড়া সম্ভব হবে না, কয়েকজনের নাম পড়ছি আজকে। লিখছেন আবু তাহের, শঙ্কর হালদার, জগলুল হক, মাসুদুর রহমান, মোহাম্মদ সেলিম, খোকন চৌধুরী, মোহাম্মদ নাসিম, আতিকুর রহমান, জুনু মিয়া, খন্দকার শামসুল হুদা, আরও আছেন হাসান ফেরদৌস, অজয় কুমার সরকার, মোহাম্মদ আবদুল্লাহ এবং মাসুদুর রহমান।
আমরা অনেক নাম পড়ছি কিন্তু মহিলাদের আমরা খুব খুঁজে পাচ্ছি না। আমি আশা করব যে মহিলারা যারা শুনছেন, যারা ছাত্রছাত্রীরা শুনছেন, ছাত্রীরা বিশেষ করে, তারা অবশ্যই আমাদের ফেসবুক লাইভে যোগ দেবেন, আমাদের কাছে ইমেল পাঠাবেন এবং ছবি পাঠাবেন, যাতে আমরা যখন আমরা ফেসবুক লাইভ প্রচার করব তখন আপনাদের ছবিও আমরা দেখাতে পারি।
তো বিশেষ করে মিতালি আসরে,
মিতালির আসরে অবশ্যই আজকে কিন্তু উঠতে হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
সম্পাদকীয় শুনবেন এখন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্টিভ বিগানকে উত্তর কোরিয়ার জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন। তিনি উত্তর কোরিয়ায় বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি পরিচালনা করবেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের চূড়ান্ত এবং পরিপূর্ণ যাচাইযোগ্য পরমাণু মুক্ত উত্তর কোরিয়া অর্জনে প্রেসিডেন্টের প্রয়াসে নেতৃত্ব দেবেন। চেয়ারম্যান কিম সিঙ্গাপুর সম্মেলনে যাতে সম্মত হয়েছেন। বিশেষ প্রতিনিধি হিসেবে মিস্টার বিগান আলোচনায় অংশগ্রহণ এবং যুক্তরাষ্ট্রের মিত্রবর্গ এবং অংশীদারদের কূটনৈতিক প্রয়াসে নেতৃত্ব দেবেন। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, বৈদেশিক নীতি এবং গঠনমূলক আলোচনার ক্ষেত্রে তাঁর রয়েছে অগাধ অভিজ্ঞতা। উত্তর কোরিয়ার নিরাপত্তা হুমকি চূড়ান্তভাবে মোকাবেলা করার লক্ষ্যে কূটনীতিকে মুখ্য ভূমিকা করার কারণে মিস্টার বিগানের অবস্থান হবে অত্যন্ত কার্যকরী। মিস্টার বিগান তার মন্তব্যে বলেন, এসব সমস্যা দিয়ে কঠিন, তাই সম্পাদন করাটাও হবে দুরূহ এক কাজ। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন, তাই উত্তর কোরিয়ার জনগণের শান্তিময় ভবিষ্যতের অন্বেষায় আমাদের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করতে হবে। সেই প্রয়াস শুরু হবে চূড়ান্ত এবং পরিপূর্ণ যাচাইযোগ্য উত্তর কোরিয়া অর্জনের মাধ্যমে। আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে পররাষ্ট্র দপ্তরে এবং সরকারের অন্যান্য প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কাজ করে যাব। আরও নিরাপদ, আরও শান্তিময় বিশ্ব গড়ার মিলিত লক্ষ্যে আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে একত্রে কাজে শরিক হব। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও মিস্টার বিগানের প্রতি আস্থা ব্যক্ত করে বলেন, মিস্টার বিগান অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এবং আমাদের সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাঁর বিশেষ সম্যক ধারণা রয়েছে। আমি পরিপূর্ণভাবে আশ্বস্ত যে আমেরিকার জনগণের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার মিশনে তিনি যোগ্য নেতৃত্ব দেবেন এবং সেই সঙ্গে আমরা উত্তর কোরিয়ার জনগণের উজ্জ্বলতর ভবিষ্যতের আশাবাদও ব্যক্ত করছি।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ, সেলিম হোসেন পড়ছেন।
ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে আঘাত করা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ফ্লোরেন্সের আঘাতে পর্যন্ত 5 জন মারা গেছে। জাতীয় হ্যারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী ফ্লোরেন্সের কারণে নর্থ এবং সাউথ ক্যারোলাইনায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। 10 লক্ষেরও বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। নর্থ ক্যারোলাইনা গভর্নর রয় কুপার বলেছেন, ফ্লোরেন্স ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে, তবে ঝড়ের গতি কমে একমাত্রার হ্যারিকেনে পরিণত হয়েছে। প্রবল বাতাস এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ওদিকে টাইফুন মাংখুটের আঘাতে ফিলিপাইনে ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ভূমিধসে কাগায়ান প্রদেশের লুজন দ্বীপে 2 জন মারা গেছে। শনিবার ওই প্রদেশের বাগগাও শহরে ঘণ্টায় 270 কিলোমিটার গতিবেগে আঘাত করে টাইফুন মাংখুত। প্রবল ঝড়ো বাতাসে ঘরবাড়ির চাল উপড়ে যায়, বিদ্যুৎ লাইন ধসে পড়ে। তবে মাংখুত সুপার টাইফুন থেকে দুর্বল হয়ে টাইফুনে পরিণত হলেও তা যুক্তরাষ্ট্রের ফ্লোরেন্সের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয় তদন্তে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারকে সহযোগিতা করবার বিষয়ে রাজি হয়েছেন সাবেক ট্রাম্প প্রচারণা ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট। ইউক্রেনের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি এড়াতে ম্যানাফোর্ট এই বিষয়ে সহযোগিতায় রাজি হয়েছেন বলে অনেকে বলছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রচারণার বিষয়ে ঠিক কী তথ্য ম্যানাফোর্ট দিতে পারেন তা এখনও পরিষ্কার নয়। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জুন মাসে ট্রাম্প টাওয়ারে ট্রাম্প প্রচারণা দলের সদস্য এবং রাশিয়ার আইনজীবীদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন যারা, তাদের মধ্যে তিনিও একজন ছিলেন এবং তিনি উল্লেখ করেছিলেন তার কাছে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে খাটো করবার মতো তথ্য রয়েছে। আফগানিস্তানে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হয়েছে। হেলিকপ্টারটি ফারা প্রদেশের হেরাত থেকে উড্ডয়ন করবার পরই ক্রাশ ল্যান্ডিং করবার সময় বিধ্বস্ত হয়। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নাসের মেহরি বলেন, হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে, তালিবান আঘাতে নয়। এএফপির খবর অনুযায়ী তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তারা হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করেছেন। নামাজের সময় না দেয়ায় কাজ থেকে বেরিয়ে আসা যুক্তরাষ্ট্রের মিট প্যাকিং প্ল্যান্টের মুসলিম কর্মীদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল কলোরাডোর একটি কোম্পানি থেকে। ইকুয়াল এমপ্লয়মেন্ট কমিশন তাদেরকে $1.5 মিলিয়ন বা $15 লক্ষ পুরস্কার বা ক্ষতিপূরণ হিসেবে দিয়েছে। শুক্রবার কমিশন এই ঘোষণা দেয়। কয়েক বছরের শুনানির পর কার্গিল মিট সলিউশন কর্পোরেশন 138 মুসলমান, যাদের অধিকাংশই সোমালিয়ান, তাদেরকে এই ক্ষতিপূরণ দেয়। চীনের সঙ্গে বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর প্রয়াস সত্ত্বেও গণমাধ্যমের খবর অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প চীনের $200 বিলিয়ন বা $20,000 কোটি পণ্যের উপর শুল্ক আরোপের পরামর্শ দিয়েছেন নতুন করে। নেটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বলেছেন, তিনি রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক নিয়ে কোনো বিতর্কে যেতে চান না। বস্টনের উত্তরের মেরি ম্যাক ভ্যালি নামের একটি শহরে গ্যাস বিস্ফোরণের পর ম্যাসাচুসেটস গভর্নর চার্লি বেকার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধান করলেন সঞ্জানা ফেরোজ, আর প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জন ড্রাইডেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আজকে এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.